তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার ইবাদত রিয়াজত করার জন্য আরও কিছু মুহূর্ত আমরা পেয়েছি, যার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার এক সময় আমাদের এসেছে। হয়তোবা যদিও এর পূর্বে বুঝিনি, কিন্তু কমপক্ষে আজকের সকালটাতেই যেন আমরা এই নিয়ত করে নেই যে আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য আজকের দিনের আমলগুলো সুন্দর মতো আমরা করব। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে অনুষ্ঠানে কারি দুই দুইজন, অর্থাৎ শরীফ ভাই থেকে আজকে আমরা আলোচনা শুনব, আর কামরুল ইসলাম ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনব। শরীফ মাদানী ভাই, কারি সাহেব, হাফেজ সাহেব, মুবাল্লিগ মাদানী ইসলামী ভাই, ও হিসেবে মুবাল্লিগ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা ভালো নিয়ত সহকারে এক কোরআনে পাকের তেলাওয়াত শুনি কামরুল ইসলাম ভাই থেকে। এরপর ইনশাআল্লাহ তাবারক তাআলা জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, তার থেকে হামদে বারী তালা শুনব। এরপর আজকের বিষয় নিয়ে আলোচনাও করব আল্লাহ চাই, যে কামরুল ইসলাম ভাই কোরআনে পাকের তেলাওয়াত শুনি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح فَسَاءَ صَبَاحُ الْمُنذَرِينَ وَتَوَلَّ عَنْهُمْ حَتَّى حِينٍ وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
سبحان الله سبحان الله আজকের যে বিষয় দর্শক নিয়েছি, হয়তোবা শুনলেই অবাক হয়ে যাবেন এমন একটি বিষয় আজ নিয়েছি, লক্ষ্য নেকি লক্ষ্য গুণা। অর্থাৎ আপনি যদি ডান দিকে তাকান তো এখানে আপনার জন্য অপেক্ষা করছে লক্ষ্য নেকি, আর যদি আপনি হাতের বাম দিকে তাকান তো এদিকে আপনি লক্ষ্য গুণার যে আজাব আছে সে আজাব আপনি দেখতে পান। এখন একজন বিবেকবান মানুষের জন্য করণীয় কি, সে কি করবে, লক্ষ্য নেকির দিকে ধাবিত হবে নাকি লক্ষ্য গুনাহের দিকে ধাবিত হবে? আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা এ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। লক্ষ্য নেকি লক্ষ্য গুনার সাথেই থাকবেন, আল্লাহ চাই অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে আজকের এই বিষয় থেকে। আলোচনায় যাওয়ার পূর্বে জুরাইদ্দি আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বাড়ি তালা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা ফিরব আলোচনায়। আল্লাহ চাই জি জুরাইদ্দি
সুল্লি আলা রাসূলিনা সুল্লি আলা মুহাম্মাদিন সুল্লি আলা হাবিবিনা সুল্লি আলা آثار
تبارک و تعالی شان، اللہ تبارک و تعالی اور پرشنسا، اللہ تعالی حمد باری تعالی، کت چمتکار ہردیر ایک دم شیتل ہو جائے گا۔ اللہ تبارک و تعالی پرتکٹا مسلمان کے اللہ تبارک و تعالی حمد باری تعالی ارتھ شان مرجادا پرشنسا کرار متن توفیق اللہ مدد کے دان کر درشک شروطار لکھ نیکی لکھ گنا اسلامیر مدد এমন কিছু আমল আছে, এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহ তাবারক তাআলা ওই সমপরিমাণ গুনাহকে মুছে দেন, মাফ করে দেন। আবার এমন কিছু বাধা নিষেধ আছে শরীয়তের, সেই বাধাগুলো না মানলে আর যদি সেই অপকর্মগুলো গুনাহগুলো কেউ করে ফেলে তবে তার জন্য ওই সমপরিমাণ আজাবের কথাও এসেছে। এর মধ্যে একটি উদাহরণ দেই দর্শক, সেটা হলো হয়তো আপনারা অসংখ্যবার ওলামায়ে কেরাম থেকে এই হাদিসে পাক শুনেছেন, যদি কোনো ব্যক্তি হেরেম শরীফে এক রাকাত নামাজ পড়ে তো সে লক্ষ রাকাত নামাজের সওয়াব পায়। একটা উদাহরণ দিলাম, এ নিয়ে আলোচনা বিস্তারিত করবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা, যেহেতু আজকের অনুষ্ঠানের বিষয় লক্ষ নেকি লক্ষ গুনাহ। হেরেম শরীফের একটা উদাহরণ, যদি কোনো ব্যক্তি মক্কা শরীফে হেরেম শরীফে এক রাকাত নামাজ পড়ে তবে তার জন্য রয়েছে লক্ষ রাকাত নামাজের সওয়াব। আর যদি কোনো ব্যক্তি একটি গুনাহ করে মক্কাতে তবে তার জন্য একটি গুনাহের জায়গায় লক্ষ গুনাহ তার আমলনামায় লেখা হয়। কিন্তু মদিনার আবার কথা ভিন্ন, মদিনার এই ব্যাপারটাতে আবার একটু ভিন্ন হাদিসে মোবারাকার মধ্যে এসেছে। এমন এমন কিছু বাধা নিষেধ আছে ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে, যে এই কাজগুলো করা যাবে না, যদি সে করে তো এই সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে। এগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি বা আমরা এগুলো সঠিকভাবে বুঝতে পারি কোন কোন আমলগুলো করলে আমি এর সওয়াব এত পরিমাণ পাব আর যদি গুনাহ হয়ে যায় তো এই পরিমাণ আমার আজাব হবে, তো অতি সহজে আমরা কিন্তু এই বিষয়টা বুঝতে পারি। যেমন দুনিয়াবি একটা উদাহরণ যদি দেই, কোনো বাবার পাঁচ ছেলে, আর ওই পাঁচ ছেলের মধ্যে কোন ছেলেটা একটু নম্র ভদ্র নামাজি ইবাদত গুজারি আল্লাহওয়ালা এটা বাবা জানে, তার বিষয়টা সাইডে রাখে, কোন ছেলেটা সমাজের মধ্যে অপকর্ম করে অপদস্ত মারামারি কাটাকাটি মানুষের মানুষ তার ব্যাপারে বিচার দেয় ওই ছেলেটা, এটাও আলাদা একটা বিষয়। একটা ছেলে আছে মারামারিতে নাই কাটাকাটিতে নাই, আবার নম্রভদ্র বলা যাবে না, সে চাকরি করবে উপার্জন করবে ফুর্তি করবে চলবে ফিরবে এটা নিয়ে সে পছন্দ করে, বাবার কাছে ওই ছেলেটা আবার ভিন্ন। একজন বাবার কাছে পাঁচজন ছেলে এক রকমের নয়, পাঁচজন ছেলেই পাঁচ রকমের। কারণ হলো একজন ইবাদত গুজারি, একজন মারপিটে সে ওই মারামারি নিয়ে থাকতে চায়, আর একজন ইনকাম নিয়ে থাকতে চায়, আর একজন ঘরেই থাকে তেমন একটা বাইরে বের হতে চায় না, ফ্যামিলির সাথে থাকতেই তার ভালো লাগে। ঠিক একজন মানুষের কাছে যখন পাঁচজন ছেলের উদাহরণ পাঁচ রকমের, আপনার আমার কাছে আমল এবং গুনাহের উদাহরণটাও ভিন্ন থাকা উচিত, যে আমি এই এই কাজটা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই প্রতিদান আমাকে দেওয়া হবে। আমরা প্রায় সময় শুনে থাকি, এর তো অনেক উদাহরণ আছে হাদিসে মোবারাকার মধ্যে, আমরা অনেক সময় এরকমই শুনে থাকি যে হাদিসে পাকে মোবাল্লিক বলে বা ওলামা একরাম আমাদেরকে শুনিয়ে থাকে, যে ব্যক্তি দুনিয়ায় থেকে একবার সুবহানাল্লাহ বলবে তার নামে জান্নাতে একটি বৃক্ষ লাগানো হবে, আর এই একই শব্দ যদি কোনো ব্যক্তি ইন্তেকালের পরে বলে, আল্লাহ যাদেরকে তৌফিক দেয় ইন্তেকালের পরে তারাও কোরআনে পাকের তেলাওয়াত করতে পারে, আল্লাহর দেয়া দয়ায় সে ব্যক্তি কোরআন কবরের মধ্যে জিকিরও করতে পারে অথবা আপনার দুরুদ ও সালামও পাঠ করতে পারে, কিন্তু দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলাতে জান্নাতে একটি বৃক্ষ রোপণ হয় তার নামে। আর যদি সেই ব্যক্তি কবরে গিয়ে একবার সুবহানাল্লাহ না হাজারবার বলে কোনো ফায়দা নেই, কেননা তার আমল নামায় সেটা আসবে না, আমল নামার লেখার কাজ শেষ হয়ে গেছে যখন সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য লক্ষ্য নেকি আর লক্ষ্য গুনাহ, কোন কাজে আমাকে এত প্রতিদান দেওয়া হয় আর কোন কাজে আমাকে এর বিপরীত অর্থাৎ শাস্তি দেওয়া হবে, এটা যখন আমরা নির্ধারণ করতে পারবো বুঝতে পারবো, তখন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা আমাদের মধ্যে ভালো এবং মন্দ এর যে পার্থক্য রয়েছে এটা আমরা বুঝতে পারবো। শরীফ মাদানী ভাই আছেন সাথে, কিছু কথা শুনি শরীফ ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনবো আজকে অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। জি শরীফ ভাই,
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম
জি
আমি কোরআনুল কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত,
সুবহানাল্লাহ,
উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করছেন
জি
তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, হযরত আদম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম থেকে শুরু করে
জি জি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত এসেছে সকল উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদীকে মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব
দান করেছেন।
তার রিজন কি? তার রিজন হলো আল্লাহ তাবারক তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বারণ করো। সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। অত মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছ এই জন্য তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমি যদি একটি হাদিসে পাক দর্শকের উদ্দেশ্যে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, নিঃসন্দেহে সৎ কাজের প্রতি আহ্বানকারী
জি
সে যেন এমন যেন সে নিজে ওই সৎ কাজটি সম্পাদন করেছে।
সুবহানাল্লাহ,
সুবহান,
অর্থাৎ বরাবর সওয়াব সে
পাবে, বরাবর সওয়াব পাবে,
মাশাআল্লাহ।
মুফতি আহমদ ইয়ার খান নাঈম রাহমাতুল্লাহি তাআলা আলাই উনি এই হাদিসের ব্যাখ্যায় বলেন
জি,
যদি কোনো ব্যক্তি কাউকে নামাজের দাওয়াত দেয় বা কোনো নেকির কাজের দাওয়াত দেয়
জি জি জি,
ওই ব্যক্তি নামাজ পড়ে যে সওয়াব পাবে, যে ব্যক্তি নামাজের দাওয়াত দিয়েছে সে সেম সওয়াব পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেছেন, সৎ কাজের দিকে যারা আহ্বান করে
জি,
সে সৎ কাজ পরায়ণকারীর মতোই সব পাবে,
মাশাআল্লাহ।
অর্থাৎ নেকিতে কোনো কমতি হবে না। আজকের আমাদের যে বিষয়
লক্ষ্য
গোড়া,
জি,
লক্ষ্য নেকি আমরা কিভাবে অতি সহজে করতে পারবো?
যেমন আরেকটা হাদিসে পাক আছে না শরীফ ভাই, ইফতার করার ব্যাপারে, ইফতারির ব্যাপারে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো সেজন্য রোজাদারের মতোই সমান সওয়াব পেল, অর্থাৎ এখানেও বরাবর
বরাবর।
আপনি এক গ্লাস পানি দিয়ে কাউকে ইফতার করাবেন, তো আপনি ওই রোজাদারের মতোই সওয়াব পেয়ে যাবেন।
জি,
তার মানে বোঝা যায় যে এখানে অর্থাৎ সে যা পেয়েছে আমিও তা পাবো, তার আমল নামায় যে নেকিটা উঠবে সম পরিমাণ নেকি আল্লাহ আমাকে দেবেন। এখানে ব্যাখ্যায় কিন্তু এটাও এসেছে, এর জন্য রোজাদারের কোনো নেকিতে কমতি হবে,
কমতি হবে না।
আল্লাহ তাআলা কত সুন্দর প্রতিদান আমাদের জন্য রেখেছেন, হয়তো আমরা জানি না বা জানতে চাইও নাই যে আমার জন্য কি প্রতিদান রয়েছে বা আমি কি পাবো। দুনিয়াবি বিষয়গুলো যখন আসে তখন আমরা এই বিষয়টা একদম উৎফুল্লতার সাথে নেই। কেমন উৎফুল্লতার সাথে নেই? যে কোনো ব্যক্তি আপনার জায়গার ব্যবসা করে, জায়গার ব্যবসা করে, সে জায়গার ব্যবসা করতে গিয়ে যার সাথে লেনদেন করে তাকে বলে আমার বেনিফিট কি এখানে,
অবশ্যই
আমি এটা
কী পাবো,
কী পাবো, কতটুকু পাবো, তখন একটা লাভ খুঁজি, বেনিফিট খুঁজি। নেক আমলের ব্যাপারটাতে, দিনের ব্যাপারটাতে, ধর্মের ব্যাপারটাতে এ থেকে আমরা একদম অবহেলায়, একদম অবহেলায় যে আমার জন্য কী রেখেছেন আল্লাহ তাআলা, এই বিষয়টা যখন ভাবতে থাকবো না আল্লাহ তাআলা আমার জন্য কী রেখেছেন, তখন দেখবেন শরীফ ভাই লক্ষ টাকারও চিন্তা মাথা থেকে বের হয়ে
যায়।
তার কারণ হলো এর প্রতিদান আমার রব দিবেন, এর প্রতিদান আমার আল্লাহ দিবেন। যখন কোনো বাবা সন্তানকে হাফেজ বানায়, তো সে হাফেজ সন্তানের বাবা যদি ভাবে যে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো আল্লাহ তাআলার রাজির জন্য, তখন সে কখনো হাফেজের পিছনে খরচটাও দেখবে না, একজন হাফিজকে নিয়ে অন্য কোনো বিষয়ও সে বলবে না। আর যখন ওই হাফিজ হওয়ার আগে বাবার নিয়ত থাকে যে মানুষ আমাকে হাফিজের বাবা বলবে, তখন সে কোনো কিছু হলেই অনেকটাই ভেঙে পড়বে। আমি কোন বিষয়ে ইশারা দিয়েছি অবশ্যই বুঝতে পেরেছেন। আর যখনই কোনো প্রতিদান, যখন কোনো প্রতিদানকে ওই ব্যক্তি এইভাবে নেয় যেটা আমি দুনিয়াতে পাবো একটা প্রতিদানের আশায় নেয়, তখন না পেলে অনেক যন্ত্রণা ভোগ করতে
কষ্ট হয়,
কষ্ট হয়, তাই না?
জি।
আর যখন সেটা আখেরাতের ব্যাপারে থাকে তখন ওরা একদম নিশ্চিন্তা,
জি
পাবোই পাবো, এভাবে থাকে যে আমি
পাবো।
যখন কেউ দোয়া করে, আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করে, দোয়া করলে সেটা কি দোয়ার ফলটা হাতেই চলে আসে?
না,
এটা অদৃশ্য থাকে।
জি,
এই জন্য আমাদের মধ্যে কোনো ক্ষোভ থাকে না,
ক্ষোভ থাকে না।
কেন থাকে না ক্ষোভ? এই জন্য যে এটা আল্লাহ তাআলার কুদরতি হাতে, আমি দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে দিবেন। আর সেম কাজটা যদি মা বাবার কাছে গিয়ে করে, বাবা 50,000 টাকা দাও আমি একটা মোবাইল কিনব, বাবা দিচ্ছে না, তখন কিন্তু হয়ে যায় গেঞ্জাম, একটা ঝামেলা। যখন এটা এই আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন ওভাবে যদি আমরা নেই, যে আল্লাহ বাস যা রেখেছেন আমার জন্য, তাই না? যে নেকির ব্যাপারে বলছিলেন,
জি, লক্ষ্য নেকি এবং লক্ষ্য গুণা। আমি যেটা বলতেছিলাম, মুফতি আহমদ ইয়ার খান নাঈম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কেউ যদি 1,00,000 মানুষকে নামাজি বানায়,
নামাজি বানায়,
নামাজি বানানোর পর ওই 1,00,000 মানুষ,
জি,
নামাজ পড়বে।
হ্যাঁ,
আর যে ব্যক্তি নামাজের দাওয়াত দিয়েছে সে তো 1 ওয়াক্ত নামাজ আদায় করতেছে,
জি,
কিন্তু প্রত্যেক ওয়াক্ত সে লক্ষ নামাজের সব পেতে
থাকে, আল্লাহ আল্লাহ,
ওই নামাজিদের আমল নামার মধ্যে কোনো কমতি থাকবে,
কমতি থাকবে না।
আমাদেরকে নেকির দাওয়াতকে প্রচার প্রসার করতে হবে,
রাইট।
আমরা যদি দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুহুল আলিয়া, হুজুর দাওয়াত ইসলামী প্রতিষ্ঠিত করেছেন,
জি,
তার পেছনে কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল নেকির কাজকে প্রচার এবং প্রসার করা,
রাইট,
আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের
সংশোধনের
চেষ্টা করতে হবে। আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুহুল আলিয়া ওনার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে,
জি,
লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ
নামাজি হয়েছে,
লক্ষ লক্ষ মানুষ ইমাম শরীফ পড়তেছে,
রাইট,
লক্ষ লক্ষ মানুষ নবীর প্রেমে বিভোর,
রাইট।
এই যে মানুষের আমলের সবগুলো নিঃসন্দেহে আমির আল্লাহ সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার নামায় আমলের মধ্যে যাবে,
রাইট,
যাচ্ছে। এজন্য আমাদেরকেও নেকির কাজের
প্রতি এদিকে ধাবিত হওয়া দরকার। যে কাজগুলোতে আমাদের প্রতিদান রয়েছে, নেকি রয়েছে, সওয়াব রয়েছে, আল্লাহর খুশি রয়েছে, এদিকে আমাদের ধাবিত হওয়া দরকার। শুনছিলাম আলোচনা দর্শক শ্রোতা লাখো নেকি আর লাখো গুণা নিয়ে, তো ওই কাজগুলো আমাদের বর্জন করে দেওয়া উচিত যে কাজের মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে, আল্লাহর রসুলের অসন্তুষ্টি রয়েছে। আল্লাহ তাআলা চাইতে কিছু পরেই ফজলের বিবাহী থেকে আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ তাবারক তাআলা। এর আগে একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনে নেই অনুষ্ঠানে। জি জুনায়েদ ভাই।
দেখিব নয়ন ভরে কিছু নেকামল করে নওয়াখিরাতের প্রস্তুতি নেই যে কোনো ভরসা
চমৎকার একটি কালাম আমরা শুনতেছিলাম। যখন কোনো মদিনার মুসাফির মদিনার দিকে রওনা হয় আর এই কালামগুলো যখন শুনতে থাকে, সে তার আবেগ, তার মনের ভালোবাসাটা শত শত গুণ আরও বেড়ে যায়। আমি তো ওই সকল দর্শককে পরামর্শ দিব, যখন আপনারও নসিব হয় মদিনার সফর, তখন কিছু নাতে রসুল মোবাইলে ডাউনলোড করে নেবেন। ঘর থেকে বের হওয়ার সময় থেকে নিয়ে এই নাতগুলো শুনতে থাকবেন, দেখবেন আল্লাহ চাহে ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনার ভিতর থেকেই এক ভালো লাগার শব্দ বের হবে ইনশাআল্লাহ তাআলা। কালাম শুনতে শুনতে মদিনায় পৌঁছে যাবেন, এর চাইতে আর কি আছে? হাজার হাজার আশেকের রসুল মদিনাতে গিয়ে কানে হেডফোন লাগিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানাখানি করতে থাকে, শুনতে থাকে। ওই দৃশ্যগুলো আপনিও ওখানে গিয়ে দেখবেন যে হ্যাঁ, মাদানী চ্যানেলে এমন কথাগুলো শুনছিলাম। তবে ওদেরকে চেনাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, ওরা একদম রওজার পাশে বসে না, একদম রওজার সাথে বসে না, ওরা দূরে থেকে যেখানে বসলে সবুজ গম্বুজ দেখা যায় এতটুকু দূরে বসে বসে দেখবেন কেউ মদিনার দেয়ালের বাহিরে আছে, কেউ মদিনার গেটের বাহিরে আছে, ওখানে বসে বসে জানালা দিয়ে এরপর সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আছে, বা নাত পড়ছে, বা কান্না করছে, বা হেডফোন লাগানো আছে, নাত শুনতেছে। এমন দৃশ্য আপনার চোখে পড়বে খুব কম পড়বে। আর কেননা এইসব লোকেরা চায় আদব রক্ষা করতে, যে আমি মদিনার বাউন্ডারির ভিতরে বসে কান্না করব বা বসে থাকব, কারো ডিস্টার্ব হবে, এটা তারা চায় না। তারা কী করে, অনেক সময় অনেককেই দেখা যায় মদিনার বাউন্ডারির বাহিরে বসে, বসার জায়গাও সেখানে আছে। রওজা মোবারকের যদি আমরা দেখি মসজিদের নববীর যে পশ্চিম সাইড যেটা আছে, এই পশ্চিম সাইড দিয়ে যখন আপনি তাকাবেন তো কোনো বাধা বিঘ্ন ছাড়াই সবুজ গম্বুজ স্পষ্টভাবে আপনার চোখে ভাসবে। আর যত পিকচার দেখেন আপনারা সবুজ গম্বুজ একদম কাছ থেকে ছবিগুলো তোলা পিকচারগুলো, ওগুলো মসজিদে নববী থেকে যে পশ্চিম দিক আছে ওই পশ্চিম পাশ থেকে ছবিগুলো নেওয়া, এবং বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকিদায় বিশ্বাসী তারা এই সাইডেই বসে, পশ্চিম পাশেই বসে, এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করা, নাতে রসুল পাঠ করা, সালাতু সালাম, মিলাদ কিয়াম করা, এই পাশ থেকেই তারা করে থাকে, কারণ একদম কাছে থাকে, একদম কাছে থাকে। আর অন্য সাইডগুলো যে আছে, বিশেষ করে উত্তর দক্ষিণ সাইডগুলো যে আছে, এই দিক থেকে দাঁড়ানো বা সালাতু সালাম বা দুরুদ সালাম বা নাতে রসুল পাঠ করা কষ্টকর, দুই সাইডেই গেট, মানুষের আসা যাওয়ার রাস্তা। আর পূর্ব সাইডের কথা যদি বলি তো পূর্ব সাইডে মসজিদ, আর মসজিদ থাকার কারণে আপনার অনেক দূরে গিয়ে দাঁড়াতে হবে, তখন আর সবুজ গম্বুজ দৃষ্টিতে আসবে না। তো কিছু তথ্য এগুলো মদিনার মুসাফিরদের জন্য। ফজল রাবি ভাই থেকে কিছু আলোচনা শুনি, এরপর ইনশাল্লাহ তাআলা কলের দিকে যাব
ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, আজকে আমাদের যে বিষয় আছে লক্ষ্য নেকি এবং লক্ষ্য গুণা, তো নিশ্চয়ই গুণা নিয়ে যদি কেউ কবরে যায় তাহলে তার ধ্বংসই ধ্বংস।
জি,
অবশ্যই আমাদেরকে নেকি নিয়েই যেতে হবে। আর কবর, আখিরাত, কেয়ামতের দিন আপনার নেকির যত প্রয়োজন হবে,
জি,
এটা তো বলার বাইরে, মানে নেকির কত প্রয়োজন হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেনই তার ইবাদত করার জন্য। যখন ইবাদত করব তখনই তো নেকি পাবো।
জি,
আর আল্লাহ তাআলা যেই আহকাম বা যেই নির্দেশ আদেশ আমাদেরকে দিয়েছেন সেভাবে চললেই তো নেকি পাবো, যদি সেভাবে
না চলি
তাহলে কি হবে?
আর না চলা ব্যক্তিকেই বলা হয় নাফরমান।
নাফরমান,
জি।
তো আসলেই আমরা যদি দেখতে যাই আমাদের আশেপাশে কিন্তু লক্ষ্য নেকিও আছে আর লক্ষ্য গুনাও আছে,
গুনাও আছে।
আমরা যদি এক হাত বাড়াই তাহলে গুনাহ গুনাহের দিকে চলে যাব, আর যদি এক হাত বাড়াই নেকির দিকে চলে যাব। আসলে জাকির ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে মানে অপারক বানায়া সৃষ্টি করেন নাই, নাউযু বিল্লাহ। অনেকে এটা মনে করে যে আমি তো গুনাহ করছি, আল্লাহ তাআলা চাইলে তো আমি নামাজও পড়তাম।
আল্লাহ তাআলার পানা,
আল্লাহ তাআলার পানা, মানে সে এটা বলতে চাচ্ছে,
মানুষ থাকে,
হ্যাঁ, সে এটা বলতে চাচ্ছে যে আমি যে গুনাহ করছি নাউযু বিল্লাহ এটা তো আল্লাহর ইচ্ছাই করছি, যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে আমি নামাজ পড়তাম, আল্লাহ ইচ্ছা করতেন আমি মসজিদের দিকে যাইতাম, আমি যে খারাপ বন্ধুদের সাথে মিলামেশা করি যদি আল্লাহ চাইতেন তা আমি ভালোদের সাথে বসতাম।
অজ্ঞ লোকদের কথা ফজল রাবিব ভাই, যখন আমরা নেকির দাওয়াত দিতে যাই মানুষকে,
জি,
এলাকা এলাকায়, তখন কিছু এই অজ্ঞ লোকদের মুখে শোনা যায় আল্লাহ চাইলে মসজিদে যাব, তার মানে কি আল্লাহ বাধা দিয়ে রাখছে আপনাকে? এরকমের কথা আপনার যাদের আকিদা নষ্ট এদের থেকে অনেক সময় প্রকাশ পায়, যে এমন এমন বলা শুনতে পাই বা কিতাবে এদের কিতাবে পাওয়া যায় বত আকিদার লোকদের, এমন কথা বলা বত আকিদারও আলামত এবং আল্লাহ তাআলার ব্যাপারে কেমন এক বিশ্বাস।
এখন কথা হলো আমাদের ইসলামের মধ্যে যে আকিদাটা আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন আর আপনাকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন,
জি,
আর ইচ্ছা শক্তি দুইটা কাজেরই দান করেছেন, গুনাহেরও ইচ্ছা শক্তি আর নেকিরও ইচ্ছা শক্তি।
জি,
তো আপনার যে পাকড়াও হবে কিয়ামতের দিন, পাকড়াও হবে ইচ্ছা শক্তির উপর।
রাইট,
তুমি যে খারাপ কাজের দিকে গিয়েছিলে তো তুমি ইচ্ছা করে তো গিয়েছিলে না, কিন্তু তোমার নেকির ইচ্ছা শক্তি আমি দিয়েছিলাম, তুমি নেকির দিকে যাওনি কেন?
এখানে আরও একটা স্পষ্ট হওয়া দরকার, আমরা এটা জানি এবং মানি কোনো ব্যক্তি মসজিদে আসছে আল্লাহ তাআলার দয়ায়।
জি,
তাই না? হ্যাঁ, তার মানে এটা না কি আপনি মসজিদে আসছেন আল্লাহ তাআলার দয়ায় আর গুনাহও করছেন, এটা না, আপনি গুনাহ করছেন শয়তানের ধোকায়।
জি,
গুনাহ করছেন শয়তানের ধোকায়, মসজিদে আসছেন আল্লাহ তাআলার দয়ায়। যদি আপনি ইচ্ছা পোষণ করেন যে আমি মসজিদে যাব, আল্লাহ তাআলা দয়া করবেন, আপনি মসজিদে যেতে পারবেন, আর যদি আপনি ভিতরেই ইচ্ছা রাখেন আমি গুনাহ করব, শয়তান আপনাকে ধোকা দিয়ে সে গুনাহ করিয়ে নেবে।
অবশ্যই। তো জাকির ভাই, এখানে সর্বপ্রথম আমাদের উচিত কি হবে, যেহেতু যে যুগে আমরা মানে আছি, এই যুগটা এমন একটা যুগ যে সব দিকে গুনাহ আর গুনাহ।
জি,
হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন 1400 বছর পূর্বে যে এমন একটি যুগ আসবে যখন হাতের মধ্যে আগুন রাখা সহজ হবে, কিন্তু দিনের মধ্যে অটল থাকা এটা অনেক কঠিন হবে। হ্যাঁ, মানুষ সকালে উঠবে তো মুসলমান অবস্থায়, কিন্তু যখন রাতে ঘুমাতে যাবে তখন সে অমুসলিম হয়ে যাবে। অর্থাৎ কেন হবে এমন? সে সারা দিন এমন মানুষদের সাথে উঠা বসা করবে, এমন বন্ধুদের সাথে থাকবে যারা তার ইমানকে নষ্ট করে
নষ্ট করে।
অর্থাৎ বলা হয় যে বন্ধু নিজের
জি
বন্ধুর দিনের উপরে থাকে, মানে আমি আর আমার বন্ধু,
আমার সঙ্গে আমি যাদের সংস্পর্শে আছি।
হ্যাঁ, তো বলা হচ্ছে যে এই বন্ধু এই বন্ধুর দিনের উপরে রয়েছে, অর্থাৎ এই বন্ধু সেটাই করবে যেটা তার বন্ধুকে দেখবে। এখন যদি বন্ধু ভালো হয় আর নেককার হয় আর নামাজি হয় তাহলে সে কি করবে? সে বলবে না, আমার বন্ধু নামাজি, আমাকে নামাজ পড়তে হবে, আমার বন্ধু প্রত্যেক দিন কোরআনে পাকের তেলাওয়াত করে এক পারা করে, আমাকেও পড়তে হবে, নাহলে তো আমার বন্ধু আমার থেকে এগিয়ে যাবে। অর্থাৎ যখন বন্ধু এমন থাকে তো মানুষের একটা উৎসাহ কি জন্মায়, না আমাকেও নেক কাজ করতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ হচ্ছে যে ইন্না দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, অর্থাৎ সৎ কাজে আহ্বানকারী সৎ কাজ করার মতোই।
রাইট,
অর্থাৎ আপনি শুধু কাউকে বলছেন ভাই নামাজের দিকে আসেন, এই নামাজের স্বভাব আপনি পেয়ে গেলেন, জাকির ভাই সে আসুক অথবা নাই আসুক,
নাই আসুক,
আপনি দশ জনকে যদি একদিনে দাওয়াত দিলেন নামাজের, আর কত সহজ যে আপনি নামাজের দিকে যাচ্ছেন, মসজিদের দিকে যাচ্ছেন, শুধু একজনকে বলে দিলেন ভাই আসেন নামাজ পড়তে, সে আপনার কথা মানুক নাই মানুক, সে মসজিদে আসুক অথবা নাই আসুক, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব লিখে দেন।
সুবহানাল্লাহ।
মুসা আলাইহি সালাতু সালামের একটা ফরমান আছে যেটা তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন যে হে আল্লাহ, যে ব্যক্তি নিজের কোনো ভাইকে সৎ কাজের দাওয়াত দেয়, সৎ কাজের প্রতি আহ্বান দেয় আর মন্দ কাজ থেকে নিষেধ করে, তো তার প্রতিদান কি, তার কি প্রতিদান তুমি রেখেছো? তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আমি তার প্রতিটি শব্দের বিনিময়ে এক বছরের সওয়াব লিখে দেই। শুধু শব্দ, এক একটা শব্দের মধ্যে বিনিময়ে এক বছরের সওয়াব
লিখে দেই,
আর তাকে জাহান্নামে শাস্তি দিতে আমার লজ্জা হয়। এখন যদি আমরা এভাবে নেকির দাওয়াত দিতে থাকি তো আমাদের আমল নামায় কত সওয়াব লিখা হবে।
জি,
তাও জাকির ভাই একটা ঘটনা শোনাবো, ইনশাআল্লাহ আমাদের জন্য শিক্ষা হবে সেই ঘটনায়। দেখেন, দাওয়াতে ইসলামীর মদনী পরিবেশ আর দাওয়াত ইসলামীর একটাই উদ্দেশ্য, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। দেখেন জাকির ভাই, আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার ভাই আমার বোন আমার প্রথমে তো আমাদের পরিবার থেকে শুরু করতে হবে, মানে আমি আমার পরিবারকে আগে ঠিক করব।
আর কোরআনে এটাই এসেছে,
তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাউ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা।
রাইট,
তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে কি করো, রক্ষা করো, যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। এখন নিজের বাসা থেকে শুরু করতে হবে। অনেকে আছে যারা নিজের ঘরে বলেই না আর বাইরে সে কি মানুষকে নেকি দাওয়াত দেয়। তো ভাই, আগে আপনার ঘরের মানুষকে তো ঠিক করেন, আর এটা আসলে এটা আমাদের কর্তব্য। তো দাওয়াত ইসলামের উদ্দেশ্য এটাই যে সকল মানুষকে কি করতে হবে, নেকি দাওয়াত দিয়ে আল্লাহ তাআলার ফরমা বরদার বানাতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক বানাতে হবে। দেখেন জাকির ভাই, এক তো হয় গুনাহগার আর এক হয় বাদাকিদা, যেটা আপনি বলেছিলেন। তো এমনই এক ব্যক্তি ছিল, সে দাওয়াতে ইসলামের ব্যাপারে মন্দ ধারণা বা কুধারণা রাখতো, বা সে এমন মানুষদের সাথে চলতো যারা দাওয়াতে ইসলামের ব্যাপারে তাকে ভুল ধারণা দিত যে দাওয়াত ইসলামী ভালো না।
আচ্ছা,
একদিন ওই ব্যক্তির কাছে দাওয়াতে ইসলামীর দুইজন মুবাল্লিগ গেলেন, আর ওই এলাকায় একটা দাওয়াত ইসলামীর অনেক বড় ইজতেমা হচ্ছিল। তো ওই ইজতেমার দাওয়াত দেওয়ার জন্য ওই ব্যক্তির কাছেই গেলেন, তার একটা দোকান ছিল ওই এলাকায়। সে যখন দেখলো যে এই দাওয়াত ইসলামীর লোকের আসছে, সে কি করলো, মুখটা ফিরে নিল। দাওয়াত ইসলামীর ইসলামী ভাইয়ারা যেহেতু আখলাক অনেক ভালো হয়, সালাম দিলেন, কিন্তু সে উত্তর দিল না।
আচ্ছা,
আর সে রাগ করেই আছে, কিন্তু দাওয়াত ইসলামী মুবাল্লিগদেরকে দেখেন যে রাগ করে নাই তারা। অনেক সুন্দরভাবে তাকে বলল যে আমাদের এলাকায় ইজতেমা হচ্ছে, আপনাকে দাওয়াত দিতে এসেছি, আপনি সেই ইজতেমাতে অংশগ্রহণ করেন। ওই ব্যক্তিটা কোনো উত্তরই দেয় নাই।
আচ্ছা, সুতরাং রেগেই আছে,
রেগেই আছে, মানে দেখেই নাই তাদের দিকে। তো মুবাল্লিগরা চলে গেলেন, কিন্তু ওই ব্যক্তি যখন রাত্রে বাসায় গেল, যখন সে খাবার খাচ্ছিল, তখন তার এই কথাটা মনে পড়ছিল যে দুইজন ইসলামী ভাই আসলো, দুইজন মুবাল্লিগ দাওয়াত দিল, আমি এত খারাপ ব্যবহার করলাম, কিন্তু তাদের কোনো এটার মানে প্রভাবই পড়ে নাই আমার খারাপ, মানে আমার খারাপ ব্যবহারের বিপরীতে তারা কোনো অ্যাকশন নেয় নাই, বরং আরও উল্টা আমার সাথে ভালো আচরণই করেছে। যাওয়া উচিত, শুধু দেখতে আমি যাব যে কি হয় ওখানে, আমি ওই ওই নিয়তে যাব না, শুধু দেখব ওখানে কি হয়। যখন সে গেল, সে সেখানে সে বলে যে আমি সেখানে গিয়া মদিনা শরীফের জিয়ারত করলাম আমার জাগ্রত অবস্থায় ওই ইস্তেমাতে। তো আমি যখন এটা দেখে নিলাম, তো আমার ভিতর একটা মানে ইয়ে আসলো যে না, দাওয়াত ইসলামী সত্যই সংগঠন, এই জন্যই তো এখানে মদিনা শরীফের জিয়ারত হয়েছে। সে কি করলো, সে মদিনী কাফলার জন্য রেডি হয়ে গেল। সে যখন মদিনী কাফলায় গেল, সেখানে গিয়ে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ
করলো। আল্লাহ,
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে এখন তুমি তোমার ভিতরেরটাও পরিষ্কার করে নাও। এইটা শুনে সে ব্যক্তি সে পূর্বের যে আকিদা ছিল তার, যেহেতু সে বাদ আকিদাদের সাথে চলতো, আর বাদ আকিদাদের আকিদা নবীর ব্যাপারে নাউযুবিল্লাহ কেমন, তারা নবীকে হায়াতুন নবী মানে না, তারা ভ্রান্ত আকিদা, তারা বলে যে আমাদের নবী শুনতে পায় না, আমাদের নবী আমাদের ব্যাপারে জানে না, সে এই আকিদাগুলো রাখতো। কিন্তু যখন সে নবীর জিয়ারত করলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বললেন যে ভিতরটাও পরিষ্কার করে নাও, তখন সে বললো আমাদের নবী তো আমাদের ব্যাপারে সব কিছুই জানেন,
কিছুই জানে।
তখন সে ওই বিভ্রান্ত যে আকিদা ছিল, মন্দ যে আকিদা ছিল, সেটা থেকে তওবা করলো, বিগত জীবনের সব আমল থেকে তওবা করলো, আর সে সত্যিকারের একজন মুসলমান হয়ে গেল। জাকির ভাই দেখেন, ওই ব্যক্তির সংশোধনের জন্য যে দুইজন ইসলামী ভাই গিয়েছিলেন, এই ইসলামী ভাই যতদিন ইবাদত করবে আর আমল করবে, তারা সওয়াব পেতে থাকবেন না?
একদম।
আর তাদের ওয়াসিলায়, তাদের মাধ্যমে এমন একজন ব্যক্তি যে বাদাকিদা ছিল,
যে
সে সত্যিকারের একজন মুসলমান হয়ে গেল।
আল্লাহ তাআলার পানা যদি ওই লোক ওইভাবেই থেকে যেত, ওই লোক ওইভাবে থেকে যেত, আর তার দাওয়াতের মাধ্যমে আরও 2500 মানুষ তার আকিদায় বিশ্বাসী হতো, তবে কত খারাপই কাজ সমাজের মধ্যে, অর্থাৎ বত আকিদা ছড়িয়ে পড়তো সমাজের মধ্যে। আল্লাহ তাআলা হেফাজত দান করুক। তেমনিভাবে ইসলামী ভাইরা যারা দাওয়াত দিয়েছেন তাকে বত আকিদা থেকে সঠিক আকিদা শিখালেন, বুঝালেন, এবং সে বুঝতে পারলো, নসিব ভালো ছিল যে সে অতি তাড়াতাড়ি বুঝে গেছে। এর জন্য এটা করতে হয় দোয়া, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, সিরাতুল মুস্তাকিমের পথ আমাকে দেখাও, সঠিক পথ যেন আমি পেয়ে যাই। এমনও রিপোর্ট আছে, এমনও শুনতে পাওয়া যায়, 20-30 বছর মানে ভ্রান্ত আকিদা পোষণ করেছে, এরপর আল্লাহ তাআলার দয়া এমন হয়েছে যে সে পরবর্তীতে সঠিকটাই বুঝেছে, সঠিকটাই পেয়েছে এবং সঠিক হয়ে গিয়েছে। দর্শকের কিছু কল আছে, কলগুলো আমরা শুনি ইনশাআল্লাহ তাআলা, এরপরে আর আলোচনায় ফিরবো আবারও। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
আমি চিটাগাং সাতকানি থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ আব্দুল করিম, আমি আপনাদের চ্যানেলটা দেখতেছি, খুব ভালো সুন্দর লাগতেছে। আমি একটা গজল শুনতে চাই, সোনার মদিনে আমার প্রাণের মদিনে, সব বলিব কিন্তু সময় বলতে পারি না।
আল্লাহ মাশাআল্লাহ, আমার সোনার মদিনা প্রাণের মদিনা, জুনায়দ ভাই সাথে আছেন, শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাবারক তাআলা, একটু অপেক্ষা করতে হবে, পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, নাটোর থেকে বলছি। আপনাদের মদিনা চ্যানেলটা খুব ভালো লাগে, আপনারা যে কথাগুলো বলেন আমরা দেখি, আর সব সময় জন্য জিনিসটা খুব ভালো লাগে।
মাশাআল্লাহ, নাটোর থেকে আমাদের রিয়াজ ভাই কল করেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক তাআলা, পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ নুরউদ্দিন, আমি একটা মানকাবাদ শুনতে চাই, আমার আত্মা জিন্দাবাদ।
মানকাবাদ শোনাবে আমাদের জুনায়দ ভাই, জুনায়দ ভাই মানকাবাদের অনুরোধ এসেছে, আলা হযরতের মানকাবাদ শুনিয়ে দিয়েন আজকে, পরবর্তী কল দেন।
রাজশাহী থেকে আমি রহিদুল ইসলাম, ভালো লাগতেছে অনুষ্ঠান দেখতে, আমার পরিবার যে আমি চেষ্টা করি দেখার জন্য, কেন অনুষ্ঠান হচ্ছে আল্লাহ নবীর কথা, আল্লাহ রাসূলের সান আলোচনা হচ্ছে, আপনার অনেক কথাই ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবে
ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী কল দেন।
আমি মানে আমি একটা নাটক শুনতে চাই, দয়া করো নবী আমায়,
দয়া করো নবী আমায়, ইনশাআল্লাহ তাআলা এই কালামও আপনাকে শোনাবো, সাথে থাকেন, পরবর্তী কল।
আমি কুমিল্লা থেকে, আমার নাম মাসুম, মাদানী চ্যানেলটা আমি দেখি, আপনাদের প্রোগ্রামটা আসলে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
মাশাআল্লাহ, সাথে থাকার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা এভাবেই আমাদের সাথে থাকবেন সব সময়, এবং ফিডব্যাকও জানাবেন অনুষ্ঠানের ব্যাপারে, আল্লাহ তাআলা ভালো রাখুক সবাইকে। দর্শক আলোচনাও শুনছিলাম আর আপনাদের কলগুলোও শুনছিলাম, একটা SMS এসেছে কোনো এক এলাকা থেকে, এলাকার পঞ্চগড় থেকে, তিনিও বলেছেন কি আলা হজরতের মানকাবাত শুনতে চাই, এবং কয়েকটা কমেন্টস এসেছে তার মধ্যেও লিখেছেন আলা হজরতের কালামের কথা। একজন লিখলেন, আমি দাওয়াত ইসলামকে ভালোবাসি, তাই অনেক কিছু মাদানী চ্যানেল থেকে শিখতে পেরেছি, জানতে পেরেছি মাশাআল্লাহ। এরপরে আরেকজন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মুন্সিগঞ্জ থেকে, মুন্সিগঞ্জ সদর থেকে অনুষ্ঠান দেখছেন, কেমন আছেন জিজ্ঞাসা করলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাকির ভাই কেমন আছেন? ফৈজানে আচ্ছা, দোয়া করার জন্য বলছেন, সবসময় দোয়া চেয়েছেন তিনি, আল্লাহ তালা ভালো রাখুক। রফিক ভাই সাথে আছেন, জাহিদুল ভাই আছেন, জাকির আশরাফি ভাইও আছেন, আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক। আমরা জুনায়দ ভাই অনুরোধের কালামগুলো কি শুনে নিব আগে, এরপরে দেখতে দেখতে সময়ও প্রায় শেষের দিকে, শেষ কিছু আলোচনা শরীফ ভাই থেকেও শুনবো কিছু কথা, এবং ফজলুর রাবি ভাই থেকেও শুনবো ইনশাআল্লাহ তারা। অনুরোধের কালামগুলো আগে শুনে নিই। জি,
আমার প্রাণের মদিনা, সব ভুলি বলি কিন্তু তোমায় তো মানতে পারি না, সব ভুলি বলি কিন্তু তোমায় তো মানতে পারি না, ভুলি নি নি ভুলব না বলতে পারি না, ভুলি নি নি ভুলব না বলতে পারি না, তোমাইতে পারি না, বলি বলি বন্ধু তোমায় তোমাইতে পারি না, জান্নাতের বাগান তোমায় তো নবী বলেছে, হাকি সিফার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় তো নবী বলেছে, অধিকারী করেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকের প্রবাহিত নূরের ঝর্ণা, ভুলি বলি বন্ধু তোমায় তোমাইতে পারি না, সব ভুলি বলি বন্ধু তোমায় তোমাইতে পারি না, জিন্দাবাদ জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ, আমির আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, আমির আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তারিখ সারা দুনিয়া, তোমার তারে সারা দুনিয়া, দিয়ানের প্রসার জিন্দাবাদ, জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ, তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো, তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো, তুমি থাকো পজলিত, তুমি থাকো পজলিত, আরে নিরাপদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ, সকল সুন্নি যদি তোমার সাথে মিলে গিয়ে যেত, আহা সকল সুন্নি যদি তোমার সাথে মিলে গিয়ে যেত, শত্রু হত অপদস্ত, শত্রু হত অপদস্ত, আর সুন্নিয়াত জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ। হে আমির আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, হে আমির আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ। তোমার তরে সারা দুনিয়া দিনের প্রসার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ। কিং যে শান ও মান আলা হযরত হে, যে শান ও মান আলা হযরত হে, আমার যে শান ও মান আলা হযরত হে, যে শান ও মান আলা হযরত হে, ওসে পাকের নয় তারা তিনি হে, শান ও মান আলা হযরত হে, সুন্নিদের হৃদয়ে মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছে, সুন্নিদের হৃদয়ে মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছে, সারি আলি মেদিন খুদা ভিরুতিনি, যে শান ও মান আলা হযরত হে, আমার যে শান ও মান আলা হযরত হে, যে শান ও মান আলা হযরত হে।
আমরা যে আজকের বিষয় নিয়েছি লাখনে কি আর লাখ গুণা, শরীফ ভাই থেকেও কিছু কথা শুনি আমরা, এরপরে আসবে ফজলে রাব্বীর কাছে। জি শরীফ ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাঈদার মধ্যে ইরশাদ করে,
জি,
ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে নেকির কাজে একে অপরকে সাহায্য করো, গুনাহের কাজে তোমরা একে অপরকে সাহায্য করিও না,
বাধা দাও,
বাধা দাও। অন্য একটি হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা ওই ব্যক্তির মতন হইও না যে ব্যক্তি তৌবাকে দেরি করে, অর্থাৎ গুনাহ করেছে সে চিন্তা করলে এখন তৌবা করব না, বা তৌবা করার তার ইচ্ছা শক্তি নাই,
তৌবা করার বয়স আছে, সময়
আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার মতো হইও না যে লম্বা আশা আকাঙ্ক্ষা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিদের মতো হয় না যারা কথা বলে নেকির কিন্তু কাজ করে মুনাফিকের।
আল্লাহ আল্লাহ।
তারা নেকির দাওয়াত দেয়, নেকির কথা বলে, কিন্তু নিজের দিকে তাকায় না,
নিজের দিকে তাকায় না, সে আমল নিজে করে না,
সে আমল নিজে করে না। অন্য অন্য জায়গায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই জিনিসটা বলিও না কাউকে যে জিনিসটা তুমি নিজে করো না,
করো না।
আমরা যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় লক্ষ্য নেকি লক্ষ্য গুণা, আমরা একদিকে যদি একটু খেয়াল করি চিন্তা করি তাহলে লক্ষ্য নেকি করা আমাদের জন্য খুব সহজ,
খুব সহজ।
অন্যদিকে গুনাহ করার দরজাটাও সহজ, আমি যদি গুনাহের কোনো রাস্তা খুলে দেই আর ওই রাস্তা দিয়ে যদি শত শত মানুষ গুনাহ করে, আমার শুধু গুনাহটা ওপেন করার কারণে আমি যদি না একবার করছি কিন্তু এই যে মানুষগুলো গুনাহ করতেছে এই গুনাহগুলো কিন্তু আমার নামে আমলের মধ্যে আসবে, এজন্য সদা সর্বদা আমাদেরকে নেকির কাজের মধ্যে মনোনিবেশ করতে হবে,
রাইট রাইট,
এবং যে কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়, ওই কাজগুলো থেকে বিরত থাকতে
হবে,
চেষ্টা করতে হবে সদা সর্বদা যেন আমরা নেকির কাজেই নিজের সময়টাকে অতিবাহিত করি।
আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আল্লাহ তাআলা বোঝারও তৌফিক দান করুক। ফজলে রাব্বি ভাই, বিষয় নিয়ে আরো কিছু যদি জানাতে।
জাকির ভাই, আমরা তো অনেকক্ষণ থেকেই নেকির কথা বলছি যে কিভাবে আমরা নেকি পাব, কিন্তু দুর্ভাগ্যবশত যদি আমরা গুনাহ করে যদি কবরে যাই, নাউযু বিল্লাহ, যেহেতু যে যুগ চলছে সোশ্যাল মিডিয়ার যুগ, আর সোশ্যাল মিডিয়াতে মানে এক সেকেন্ডে আপনি একটা পোস্ট করলেন, সেটা লক্ষ মানুষের কাছে চলে গেল। হ্যাঁ, আর আমাদের মাঝে কিন্তু অধিকাংশ মানুষ কি এমন পোস্টই করে যাতে গুনাহ থাকে, নাউযু বিল্লাহ
অনেক।
এখন আপনি তো কবরে থাকবেন, আর আপনার যে পোস্ট সেটা চলতেই থাকবে, আর মানুষ গুনাহ করতেই থাকবে, তো যেই গুনাহ আপনি করে গিয়েছেন একটা পোস্ট ছেড়ে, যেই গুনাহ আপনার হয়েছে, এই একই গুনাহ যারা যারা দেখবে পোস্টটা, সবার এই গুনাহ হবে, আর এই সবার সমপরিমাণ গুনাহ আপনার কবরে যাবে। এক তো আছে, আপনি দুনিয়াতে এখন আছেন, এখন ওই পোস্ট চলছে, ওই গুনাহে ভরা পোস্ট চলছে সবার মাঝে, সবাই দেখছে, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় তাদের সকলের গুনাহ আপনার মানে আপনার কাছে তো আসছেই, কিন্তু এখনও আপনার কাছে সুযোগ আছে, যেহেতু আপনি এখনও দুনিয়ায় আছেন, এখনও আপনার কাছে সুযোগ আছে, প্রথমত পোস্টটা ডিলিট করেন, দ্বিতীয়ত আল্লাহর দরবারে সত্যিকার অন্তরে তওবা করেন, কি হবে আপনার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। কিন্তু যদি তওবা করার পূর্বেই আপনি কবরে চলে গেলেন আর আপনি পোস্টটাও ডিলিট করেন নাই, এখন একটু কল্পনা করুন, লক্ষ লক্ষ গুনাহ কবরে যাবে, আর কিয়ামত পর্যন্ত কত মানুষ আপনার মাধ্যমেই গুনাহ করবে। এমন অনেক ওয়েবসাইট মানুষ কি খুলে রেখেছে, ফেসবুক,
ওয়েবসাইট, তো ওয়েবসাইট খোলার জন্য তো ভালো জানে এমন ব্যক্তি দরকার, ভালো জানে ওয়েবসাইট খোলার জন্য এমন ব্যক্তি দরকার, নিজের ফ্যামিলির ছবি যে পোস্ট করে রাখছে,
তারা হচ্ছে পুরুষদের অধীনে, আর রিজালু কওয়ামুনা আলা নিসা, যেহেতু পুরুষগণ হচ্ছে মহিলাদের কি মানে সর্দার বলা হয়েছে, তারা বাসার তারাই সবকিছু দেখাশোনা করবে, আর নারীগণ হচ্ছে তাদের অধীনে, তারা যেভাবে রাখবে সেভাবেই থাকবে। নাউযু বিল্লাহ, অনেক পুরুষ নিজের স্ত্রীকে বেপর্দা হয়ে মানুষের সামনে আসতে বলে, বলে তুমি পর্দা করে আসবা না, না হলে সমাজে আমার কোনো মান সম্মান থাকবে না। নাউযু বিল্লাহ, কেমন মাইন্ডসেট হয়ে গেছে।
এর কথায় যেভাবে আসলো এবং এর কারণে যত নাফরমানি হলো, যত গুনাহ হলো, চোখের গুনাহ, মনের গুনাহ, এ সকলের ভার তো এর কাছেই গেল,
স্বামী নিবে।
আচ্ছা, এখানে একটা উদাহরণ, দাওয়াত ইসলামের মোবাল্লিগণ অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেক মোবাল্লিক যারা আগে ছিল তারা এখন নেই বয়সের কারণে, রোগের কারণে, তাদের রেখে যাওয়া নেকির দাওয়াত, তাদের দাওয়াতের মাধ্যমে যারা মোবাল্লিক হয়েছে তাদের কিছু ভিডিও বয়ান, এগুলো সোশ্যাল মিডিয়াতে এখনও আছে, আর ওই বয়ানগুলো যারা দেখতেছে শুনতেছে তাদের বয়ান থেকে তাদের সংশোধন হয়েছে, তাদের দিকটা হিসাব করি যে তারা কবরে এখনো মিটার তাদের চালু আছে না নেকির মিটার, আর যারা এই কাজ করে গেছে নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা, নিজের সন্তানের, যাদের পর্দা ফরজ, তাদের ভিডিও বা তাদের পিকচার ওপেন করে দিয়ে সে দুনিয়া থেকে চলে গেছে, এখন গুনাহের মিটার তারও চলতেছে, এখন একটু হিসাব মিলাই, উত্তম ব্যক্তি কে? তাইলে
উত্তম হচ্ছে সেই যে আল্লাহর পথে মানুষকে ডেকেছে আর আল্লাহর কাজ করে গিয়েছে।
আফসোস লাগে ভাই, দেখেন জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়াল মারছে।
জাকির ভাই দেখেন, তওবা করার সুযোগ দেওয়া হবে না যদি মৃত্যু চলে আসে,
মরার পরে তওবা
বলা হয়েছে কোরআনে পাক, আল্লাহ তাআলা বলেন যে যখন কারো সময় সম্পূর্ণ হয়ে যায়, এক সেকেন্ড আগেও যাবে না
পরেও যাবে না,
আর এক সেকেন্ড পিছেও হবে না, মানে যখন সময় তখনই আসবে, আর তখন মানুষ যদি বলে একটা মিনিট আমাকে সময় দিন, আমি আমার সকল গুনাহ থেকে তওবা করে নিই, আমার এই যত আমি হারামের সম্পদ মানে উপার্জন করেছি আর এই যে জমা করে রেখেছি, একটু সময় দেন, এগুলো সব আমি দান করে দিই,
দান সৎকার,
আপনার ওই দান তো আপনার কবুল হবেই না, কারণ হারামের কামাই আপনি যদি দান করেন সওয়াবের নিয়তে, আপনার তো এই দানই কবুল হবে না, কারণ এই টাকাটাই কি হারামের উপার্জন, আর তাও কি মৃত্যুর সময় আপনি বলছেন আমি এই সব টাকা দিয়ে দিই? হবে না, বরং এই সব টাকা আখিরাতে আগুন বানিয়ে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
যারা হারামের টাকা কোটি কোটি টাকা যারা কি মানুষ থেকে মেরে আত্মসাত করে যারা জমিয়েছে, তাদের কি হবে? মৃত্যু আসলো, সব শেষ, ওগুলো এখানেই থেকে যাবে, আপনি এক টাকাও নিয়ে যেতে পারবেন না। কিন্তু এগুলোর সব গুণা আপনি আখিরাতে আপনাকে ভোগ করতে হবে, মানে এই গুণা নিয়ে যাবেন আখিরাতে, এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে।
জানি না মানুষ গুনাহের জন্য কোন কোন রাস্তা ওপেন করে রেখেছে, খুলে রেখেছে, মানে এক অসম্ভব দুনিয়াতে আমরা চলে এসেছি।
জি,
যদিও দশজন চায় যে আমি গুনাহ থেকে বাঁচব, এই দশজনের পিছনে হাজার জন এমন আছে যারা যে কোনো ভাবেই হোক ওই দশজনকে গুনাহের ফন্দিতে ফাঁসাবে, গুনাহের মধ্যে পড়েই যাবে। আজ বেচারা গরিব, অর্থ সম্পদ খুব কম, ধার দেনা করে চলতে হয়, একটা সুযোগ মানুষ তাকে আপনার সুদ ঘুষের লেনদেনের মধ্যে ঢুকিয়ে দেয়। একটা একজন মানুষ ঘরের মধ্যে সদস্য বেশি, সাত আটজন সদস্য থাকে, একজন যদি উপার্জনের মাধ্যম হয় তখন তার জন্য গুনাহের পথ খুলে দেওয়া হয়, ছেলেকে মেয়েকে স্ত্রীকে কাজে লাগিয়ে দাও। একজন মানুষ ড্রাইভার আর সেও এমন সময় নিরুপায় হয়ে যায়, তাকে দিয়েও বাধ্য হয় মিথ্যা কথা বলাতে হয়, তাকে দিয়ে গান বাজনা হারাম কাজের দিকে তাকে ধাবিত করতে হয়। অর্থাৎ একজন মানুষ চায় আমি একটু সৎ পথে চলি, ভালোভাবে চলি, একজনের পিছনে একশো জন এমন আছে যারা কুবুদ্ধি দিয়ে খারাপ পরামর্শ দিয়ে তাকে যে কোনোভাবে হোক না কেন ওই গুনাহের পথে তাকে ছেড়ে দিবে, গুনাহের পথ তাকে দেখিয়ে দিবে। সুপরামর্শ দিয়ে পাশে দাঁড়ানোর মতো মানুষ খুব কম পাওয়া যায়। এই জন্য চিন্তা করা উচিত যে আমি আমরা কোথায় যাচ্ছি আর আমাদের অবস্থা।
একটা হয় যে মানে সুপরামর্শ দেওয়ার লোক কম, কিন্তু অনেক সময় দেখা যায় মানুষ দেয় পরামর্শ তখনও তারা গ্রহণ করতে চায় না, কারণ তারা এমন হয় মানুষের সাথে যে দেখেন আল্লাহ তাআলা একটা মাধ্যম লাগায় দেয়, এমন না যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাছে কাউকে পাঠায় না, যে গুনাহ করছে তার কাছেও কোনো না কোনো দিন
আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়, একটা
পাঠিয়ে দেয়, একটা ব্যবস্থা করে দেয়।
জি,
কারণ শয়তানি শক্তি যদি আছে তো আল্লাহ তাআলার রহমানি শক্তিও তো আছে। মানে একটা শক্তি মানুষকে জাহান্নামের দিকে ডাকছে, তো একটা শক্তি মানুষকে জান্নাতের দিকেও ডাকছে। আর দ্বিতীয় কথা হলো প্রত্যেক মানুষের সাথে একটা নফস আছে, নফসের লওয়ামা, সেটা কি করে, সেটা অনুশোচনা দেয়। মানে কখনো না কখনো ওই ব্যক্তির মনে এটা আসে যে আমি যা করছি এটা খারাপ করছি,
খারাপ করছি,
আমি যে কাজটা করতেছি এটা ভালো করতেছি না। কিন্তু মানুষের গুনাহের কারণে ওই নফসটা এত দুর্বল হয়ে যায় যে ওই নফসের কথাটা মানুষ কানে দেয় না, আর নফসে আম্মারাটা এমন মজবুত হয়ে যায় যে নফসে আম্মারা একবার বললে ওই কাজটা মানুষ তাড়াতাড়ি করে নেয়। আর নফসে আম্মারার কাজই হলো খারাপ কাজের দিকে মানুষকে লাগিয়ে দেয়। তো যেহেতু নফসে লওয়ামা তার ভিতরে আছে যে সুপরামর্শ দিতে থাকে, তুমি যেটা করছো খারাপ করছো এটা ছেড়ে দাও, হ্যাঁ এটা থেকে বিরত থাকো, কিন্তু দুর্বল হয়ে গেছে, কারণ সে ব্যক্তি গুনাহের অভ্যস্ত। মানে নফসে লওয়ামাটা যে নেকি করবে তার এই নফসে লওয়ামাটা মজবুত হবে, কারণ সে নেকির পথে মানুষকে ডাক দেয়। আর যে গুনাহ করে তার নফসে আম্মারাটা কি হয়, মজবুত হয়ে যায়। তো নেকি করতে করতে ওই নফসে লওয়ামাটাই এক সময় গিয়া সে নফসে মুতমাইন্না হয়ে যায়। যখন মানুষ দুনিয়া থেকে যায় তখন কি বলা হয়, তুমি তোমার রবের দিকে এইভাবে ফিরো। কাকে বলা হয়? নফসে মুতমাইন্নাকে। নেকি করতে 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 মৃত্যু সময় তাদের নফস নফসে মুতমাইন্না হয়ে গিয়েছে, তাদেরকে বলা হয় তোমরা তোমাদের রবের নিকট ফিরে যাও, এই অবস্থায় যে তোমাদের রব তোমাদের প্রতি রাজি আর তোমরাও তোমাদের রবের প্রতি রাজি। কিন্তু মানুষের নফস যদি গুনাহ করতে থাকে তাহলে সেটা মারা হয়ে যাবে, আর সবসময় গুনাহের দিকেই ধাবিত করবে, আর মানুষও গুনাহের দিকেই যাবে। তখন এই মানুষরা আমরা যারা আমরাও নেকির দাওয়াত দিলে সেটা অনেক কমই আসর করবে। এটা হচ্ছে গুনাহের কুফল।
কুফল
আমাদেরকে সবসময় আল্লাহর পানাহ চাওয়া উচিত, আমরা আল্লাহ তাআলার দয়ায় গুনাহ থেকে বিরত থাকতে পারি, আর এমন হয়ে যায় যাতে মৃত্যুর পূর্বে এই সব গুনাহ থেকে যাতে আমরা মানে এই সব গুনাহ আমাদের মুছে যায়, আমরা গুনাহ ছাড়া যাতে কবরে যেতে পারি, এই দোয়া সবসময় আল্লাহ তাআলা
আমল নামায় যেন কোনো গুনাহ না থাকে এমনভাবে প্রতিনিয়ত তওবা করতে থাকা উচিত এবং নেকির কাজের সময় অতিবাহিত করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নেওয়া হয়েছিল মোটামুটি যতটুকু সম্ভব মোবালিকে দাওয়াত ইসলামী হাত কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, বুঝিয়েছেন, আমরা আমল করার চেষ্টা করি। আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।